রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد আলোচনা হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব জীবন এবং তার উপকরণ নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকের পর্বেও আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষগুলো কম উচ্চতা সম্পন্ন এবং কম প্রশস্ত ছিল, সেটা আমরা আগেই বলেছি। একান্ত প্রয়োজনে কয়েকটি বিছানা ছিল, কখনো জীবন ধারণ পরিমাণ খাদ্য, কখনো ক্ষুধার্ত থাকা। পোশাকের অবস্থাও একই রকম। এমনিভাবে অন্যান্য জীবন উপকরণের অবস্থাও একই রকম ছিল, সেগুলো কখনো জীবনের মূল লক্ষ্যে পরিণত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার ও দুনিয়ার দৃষ্টান্ত হলো সেই আরোহীর মতো যে একটি গাছের ছায়া অবস্থান করে আবার সেখান থেকে চলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার এক আনসারি নারী আমার ঘরে এলো এবং রাসূলের বিছানা দেখল যা ছিল ভাঁজ করা কাপড়। পরে সে রাসূলের জন্য একটা পশম ভর্তি বিছানা পাঠালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আয়েশা, এটা কি? আমি বললাম, আল্লাহ রাসূল অমুক আনসারি নারী ঘরে এসে আপনার বিছানার অবস্থা দেখে এই বিছানাটি পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এটা তাকে ফিরিয়ে দাও। জেনে রাখো, খোদার কসম করে বলছি, আমি যদি চাইতাম তবে আল্লাহ তাআলা স্বর্ণের পাহাড় আমার সাথে চলমান করে দিতেন। তাহলে কথা হচ্ছে, মানুষের পক্ষে কি এখনও সেরকম পথ বা পদ্ধতি অবলম্বন করা সম্ভব? এতে কোনো সন্দেহ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হচ্ছে সমুন্নত আদর্শ, যে সম্পর্কে অবহিত থাকা প্রত্যেক মুসলিমের জন্য অত্যাবশ্যক এবং তা মেনে চলা শরীয়তের নির্দেশ। খোলাফায়ে রাশিদিন ও তাদের পরবর্তী অনুসারীবর্গ ওমর ইবনে আব্দুল আজিজ, সালাহউদ্দিন আইয়ুবী, নূরউদ্দিন জঙ্গি সহ তাদের সকলের উপলব্ধি এবং চেতনা এমনই ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের জীবনাচার মুসলিম শাসকদের জন্য বিশেষভাবে অনুকরণীয়। কারণ যিনি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবেন তার জন্য করণীয় হচ্ছে দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং নববজীবনের এই দিকটি পূর্ণ অনুসরণ করে চলা। আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি এই বিষয়ে গুরুত্ব ও তাৎপর্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেছেন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসকদের উপর ফরজ করেছেন যে তারা নিজেদেরকে সর্বসাধারণের মতো অবস্থায় রাখবে, যারা দরিদ্র ব্যক্তির কাছে নিজের দারিদ্র, লজ্জা ও অনুতাপের বিষয় মনে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপনের এই পদ্ধতিটি যুগ যুগ ধরে পৃথিবীর সমস্ত মুসলিমের জন্যই সান্ত্বনা লাভের উপায়। আর ধৈর্য ধারণ, ক্ষুধায় পেটে পাথর বাঁধা এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার দাওয়াত ও মহাপয়গাম, এমনটি বুঝেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একবার তিনজন ব্যক্তি আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, হে আবু মুহাম্মদ, আল্লাহর শপথ, আমাদের কিছুই নেই, অর্থ, বাহন কিংবা আসবাব কোনোটি আমাদের সামর্থ্যে নেই। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা কি চাও? যদি তোমরা আমাদের কাছে আসতে চাও তবে আল্লাহ তোমাদের জন্য যতটুকু দেবার তৌফিক দেন আমরা ততটুকুই তোমাদের দেব, কিংবা তোমরা যদি চাও তবে তোমাদের অবস্থা শাসকের নিকট তুলে ধরব, আর যদি চাও তাহলে সবর করতে পারো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দরিদ্র মুহাজিরগণ ধনীদের 40 বছর আগে জান্নাতে যাবে। তখন তারা বললেন, আমরা ধৈর্যই ধারণ করব, কারো কাছে কিছুই চাইব না। তারা রাসূলের হাদিস শুনেই তার মতো দারিদ্র্যপূর্ণ জীবনযাপনে উদ্বুদ্ধ হয়ে গেলেন, সাথে সাথে তাদের মাঝে ক্ষুধা দারিদ্র্যে ধৈর্য ধারণ করা এবং মানুষের কাছে হস্ত প্রসারিত না করারও অনুপ্রেরণা সৃষ্টি হল। আমরা বলছি না যে সবাই ঘরবাড়ি ও আসবাবপত্র ছেড়ে বেরিয়ে পড়ুক এবং খেজুর ডালের ঘর ও খেজুর গাছের আঁশ দিয়ে তৈরি বিছানায় সন্ধান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণও এই কাজের আদেশ করেননি। কিন্তু নববী আদর্শের আলোকে বলতে চাচ্ছি, মুসলমানের করণীয় হচ্ছে সে তার জীবন বাস্তবতা, পরিবেশ ও প্রতিবেশ অনুযায়ী জীবনযাপন করবে। এর মধ্য দিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। দুনিয়াবি উপকরণকেই জীবনের একমাত্র চিন্তা বানাবে না, দালান কোঠা, আসবাবপত্র ও সুন্দর বিছানাকে চোখের দীপ্তি ও অন্তরের তৃপ্তি বানানো পরিত্যাগ করবে। এগুলো যেন তার হৃদয় জগৎকে আচ্ছন্ন করে রাখতে না পারে। এগুলো অবশ্যই বিপদ হয়ে দাঁড়াবে যদি মানুষ এগুলোকে দম্ভ ও অহংকার প্রকাশের মাধ্যম বানিয়ে নেয় এবং সম্পদের আধিক্যকে বড়ায়ের হাতিয়ার মনে করে। কিন্তু যে তার কামনা বাসনার ঊর্ধ্বে উঠে কেবল এই পরিমাণ আসবাবপত্র ও জীবনোপকরণ নিয়েই সন্তুষ্ট থাকে, যার মাধ্যমে সে নিজের জীবন, স্বাস্থ্য ও মর্যাদা রক্ষা করতে পারে এবং সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারে, সন্দেহ নেই তাহলে সে সুন্নাহ ও সরল পথেরই অনুসারী বলে গণ্য হবে। এবার জানা যাক ঘরবাড়ি সম্পর্কে নবীজির নির্দেশনা। ঘরে ঢোকার জন্য কীভাবে অনুমতি চাইবে সে সম্পর্কে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে ছিলেন। এক ব্যক্তি অনুমতি চাইতে গিয়ে বলল, আমি কি প্রবেশ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে বললেন, যাও, তার কাছে গিয়ে অনুমতি চাইবার নিয়ম শিখিয়ে দাও। বলবে, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করব? অনুমতি তিনবার চাইতে হবে। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ তিনবার অনুমতি চায়, তাকে অনুমতি দেওয়া না হয়, তারপর সে যেন ফিরে আসে। একবার সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। তিনি দরজায় দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাআদ নিচু কণ্ঠে সালামের জবাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার সালাম দিলেন, তারপর তিনি ফিরে যেতে উদ্যত হলেন। সাআদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন পেছন বের হয়ে এলেন। তিনি বললেন, আমি আসতে জবাব দিয়েছি, যেন আপনি আমার জন্য বারবার সালামতের দোয়া করেন। এভাবে সবসময় তিনি তৃতীয়বারের পর ফিরে যেতেন। দরজা যদি কড়া থাকত তাহলে কড়া নাড়তেন, প্রথমবার নেড়ে অপেক্ষা করতেন, তিনবার নাড়ার পর কোনো জবাব না পেলে চলে যেতেন। যদি বুঝতে পারতেন ঘরে কেউ আছে তবুও ফিরে যেতেন, কেননা জবাব না দেবার অর্থ হচ্ছে তাকে এখন ফিরে যেতে বলা। আল্লাহ তাআলা সূরা আন-নূরে বলেন, ওয়া ইন ক্বিলা লাকুম ইরজিউ ফারজিউ, অর্থাৎ আর যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাও। অনুমতি প্রার্থী দরজার একেবারে সামনে দাঁড়াবে না। আবদুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজায় আসতেন দরজার বরাবর সামনে দাঁড়াতেন না, ডান পাশে বা বাম পাশে দাঁড়াতেন। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশের অনুমতি চাইতে আসলো এবং সে দরজার সামনে মুখোমুখি হয়ে দাঁড়ালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এদিকে না হয় ওদিকে, অর্থাৎ এক পাশে দাঁড়াও, ভেতরে তাকানোর জন্যই তো অনুমতি দিতে হয়। ঘরের লোক কে জিজ্ঞেস করলে নাম বলবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে দরজায় কড়া নাড়লাম। তিনি বললেন, কে? আমি বললাম, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিরক্তির সাথে বললেন, আমি আমি। এছাড়াও দরজার ছিদ্র দিয়ে ভেতরে তাকানো হারাম। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি ছিদ্র দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তাকালো। তখন তিনি চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছিলেন। তারপর তাকে বললেন, আমি যদি জানতাম তুমি তাকিয়ে আছো তবে এটা দিয়ে তোমার চোখ ছিদ্র করে দিতাম। ভেতরে তাকানোর পূর্বেই অনুমতি নিতে হয়। ঘরের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীটপতঙ্গ ও কষ্টদায়ক প্রাণী থেকে ঘরকে মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন, এগুলো মেরে ফেলতে আদেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি ক্ষতিকর প্রাণী দুনিয়ার যে কোনো স্থানে থাকুক মেরে ফেলতে হয়, কাক, চিল, বিচ্ছু, ইঁদুর এবং পাগলা কুকুর। এভাবে সাপও মেরে ফেলার নির্দেশ হাদিসে আছে। কোনো কোনো হাদিসে এই কীটপতঙ্গগুলোর ক্ষতির বর্ণনাও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কুকুর রাখতে নিষেধ করেছেন, ইরশাদ করেছেন, যেই ঘরে কুকুর আছে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। অনেক হাদিসে খাবার এবং পানপাত্রসমূহ ঢেকে রাখার নির্দেশ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পাত্র ঢেকে রাখো, এবং পানপাত্রের ঢাকনা লাগিয়ে রাখো। এক সাহাবি দুধের পেয়ালা নিয়ে আসলো। তাকে বললেন, তুমি কেন ঢাকলে না, ওপরে একটা কাঠের টুকরো রেখে দিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুমের সময় বাতি নিভিয়ে দেবার আদেশ করেছেন। তিনি বলেন, এই বাতির আগুন তোমাদের শত্রু, সুতরাং ঘুমের সময় তা নিভিয়ে দাও। দিনেও কোথা যাওয়ার সময় ঘরের সব আগুন নিভিয়ে বের হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ময়লা জমা না রেখে সব সময় পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, তিনি পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতা পছন্দ করেন, তিনি দয়াবান, দয়াকে ভালোবাসেন, তিনি দানশীল, দানকে পছন্দ করেন। তোমরা বাড়ির আঙিনা আশপাশ পরিচ্ছন্ন রাখো, ইহুদিদের সামঞ্জস্য গ্রহণ করো না। ঘরবাড়ি সংক্রান্ত আলোচনা শেষে এসে এ সংশ্লিষ্ট একটা বিস্তারিত হাদিস উল্লেখ করা প্রয়োজন মনে করছি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত ঘনিয়ে আসে বা সন্ধ্যা হয়ে যায় তখন বাচ্চাদেরকে আটকে রাখো, কেননা শয়তান তখন ছোটাছুটি করে। যখন রাতের কিছু সময় অতিবাহিত হয় তখন তাদেরকে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো, কেননা শয়তান কোনো বন্ধ দুয়ার খুলতে পারে না। আল্লাহর নাম নিয়ে তোমাদের পানপাত্রগুলো ঢাকনা লাগিয়ে রাখো, খাবারের পাত্রগুলো ঢেকে রাখো যদিও তাতে সামান্য কোনো কিছু থাকে, এবং বাতিগুলো নিভিয়ে দাও। অন্য বর্ণনা আছে, শয়তান পানপাত্রে ঢুকতে পারে না, দরজা খুলতে পারে না এবং পাত্রের মুখ সরাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো সুঘ্রাণে ভরে থাকত, ঘরের বিছানা ও আসবাবপত্র। প্রতিটি মানুষের ঘরেই এমন কিছু প্রয়োজনীয় আসবাবপত্র থাকা দরকার যেগুলো মানুষ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারে। এ জাতীয় আসবাবপত্রের ক্ষেত্রে ইসলামের দুটি সাধারণ মূলনীতি হচ্ছে, এক, কেবল প্রয়োজন সম্পাদন করা, যেন এগুলো উপকরণ হিসেবেই থাকে, জীবনের লক্ষ্যে পরিণত না হয়। দুই, সকল কাজে মধ্যম পন্থা অবলম্বন করা। আমরা এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস উল্লেখ করছি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের এক বিছানা হয় স্বামীর আর অন্য বিছানা হয় স্ত্রীর, তৃতীয়টি মেহমানের আর চতুর্থটি শয়তানের। হাদিসে যদিও শুধু বিছানার কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে যে মূলনীতি বিদ্যমান আছে তা সকল প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রেই প্রয়োগ হবে। লক্ষ্য করুন, হাদিসের মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজনকে উল্লেখ করা হয়েছে, মেহমানের একটি অংশ তুলে ধরা হয়েছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জিনিসটিকে শয়তানের বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে গমন করলেন, আমি তার অনুপস্থিতির সময় ঝালর বিশিষ্ট একটি কাপড় দরজায় ঝুলিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে যখন ফিরলেন, ঝুলন্ত কাপড়টি তার নজরে পড়ল। আমি তার চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখতে পেলাম। তিনি কাপড়টি টেনে নিচে নামিয়ে ফেললেন এবং বললেন, দেখো, আল্লাহ তাআলা তো আমাদের মাটি ও পাথরকে আবৃত করতে বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সেই কাপড়টি কেটে আশ ভরে দুটি বালিশ বানালাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেননি। আমরা যদি হাদিসটি নিয়ে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে আসলে দরজা থাকা অবস্থায় পর্দার তেমন কোনো প্রয়োজন পড়ে না, এটি একটি প্রয়োজনের অতিরিক্ত জিনিস। তবে হ্যাঁ, যে সকল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পর্দা থাকার বিষয়ে ব্যবহৃত হয়েছে, হয়তো সে সকল ঘরে দরজা ছিল না, অথবা সেগুলো ঘরের সামনে থাকা বারান্দায় ছিল, বারান্দাগুলোতে কোনো দরজা ছিল না, তাই পর্দা ঝুলাতে হয়েছে। মোট কথা, হাদিস থেকে এটি বোঝা গেল যে প্রয়োজনে পর্দা ঝুলাতে কোনো নিষেধ নেই। মানুষের দৃষ্টি পড়া থেকে বাঁচা বা সূর্যের আলো কম পড়ার জন্য জানালায় পর্দা ঝোলানো হয়। কেউ যদি বলেন, দেয়ালে পর্দা ঝোলানো একটি সৌন্দর্যের ব্যাপার আর ইসলাম তো ঘরকে সুন্দর করে রাখা অপছন্দ করে না, আমাদের কথা হচ্ছে, ইসলাম তো প্রয়োজনের খাতিরে সৌন্দর্যকে নিষেধ করে না, তবে সৌন্দর্যের প্রয়োজনকে সমর্থন করে না। দুটি বিষয়ের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। একটা উদাহরণ দেয়া যাক। মানুষ যে পেয়ালা ভরে পানি পান করে তা প্রয়োজনের অন্তর্ভুক্ত, এই পেয়ালাকে সৌন্দর্য মণ্ডিত করতে কোনো বাধা নেই। তবে পেয়ালা যদি সৌন্দর্যের জন্যই বানানো হয়, ব্যবহারের জন্য নয়, তাহলে সেই পেয়ালার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ এটি প্রয়োজনের অতিরিক্ত। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড়ের বিছানা এবং বাঘ ও হিংস্র প্রাণীর চামড়ার বিছানায় শয়ন করতে নিষেধ করেছেন। একইভাবে তিনি স্বর্ণ ও রূপার পেয়ালা ব্যবহার করতে নিষেধ করেছেন। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, হে লোক সকল, তোমরা রেশমি কাপড় স্বর্ণরৌপ্যের পানপাত্রে পান করো না এবং তেমন পাত্রে আহার করো না। দুনিয়াতে এগুলো তো কাফেরদের জন্য, আর আমাদের জন্য আখেরাতে রয়েছে। উল্লেখ্য, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাত্র ছিল কাঠের তৈরি। ঘরের সাজসজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ঘরে ফিরলেন, আর আমি ছোট জানালায় আমার পাতলা কাপড় ঝুলিয়েছি যার মধ্যে পুতুলের আকৃতি ছিল। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তা দেখলেন, সজোরে টেনে নিচে নামিয়ে ফেললেন। এরপর ইরশাদ করলেন, কিয়ামতের দিন যেসব ব্যক্তির সর্বোচ্চ কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সমকক্ষ হতে চায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি সেই কাপড় দিয়ে দুটি বা একটি বালিশ বানালাম। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরে এগুলোতে ঠেস দিয়ে বসতেন। পর্দার সেই কাপড়টিতে ডানা বিশিষ্ট ঘোড়ার ছবি ছিল। হাদিস থেকে এটাই বুঝতে পারলাম যে ইসলামের নিষেধাজ্ঞা তখন এসেছে যখন তা ঝুলন্ত ছিল, কিন্তু যখন তা নিচে পতিত হয়ে শয়ন বা ব্যবহারের বস্তুতে পরিণত হল, ইসলাম তখন মেনে নিল। এটাও বোঝা যায় যে সকল ছবি প্রাণীর ছবি নয় সেগুলোর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এবার আব্বাসের বর্ণিত হাদিসে আছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার কাছে এক লোক এসে বলল, আমি একজন কর্মজীবী মানুষ, নিজ হাতে জীবিকা উপার্জন করি, আমার পেশা হচ্ছে ছবি তৈরি করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি আমি তোমাকে তাই বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ছবি তৈরি করে কিয়ামতের দিন তাতে সে রুহ না দেয়া পর্যন্ত আল্লাহ তাকে শাস্তি দিতে থাকবেন, সে কখনো তাতে রুহ দিতে পারবে না। হাদিসটি শুনে লোকটি খুব ভয় পেয়ে গেল, তার চেহারা বিবর্ণ হয়ে গেল। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন, তুমি যদি কোনো ছবি বানাতেই চাও তাহলে এই গাছের ছবি আঁকতে পারো, সব কিছুর মধ্যে তো আর প্রাণ থাকে না। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুশের ছবি আঁকতে নিষেধ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ক্রুশের ছবি পেলে ভেঙে ফেলতেন। সার কথা হচ্ছে যে ঘর সাজানোর ক্ষেত্রে ছবির কোনো নিষেধাজ্ঞা নেই যদি তা প্রাণী ও ক্রুশের ছবি থেকে মুক্ত থাকে। ঘরে প্রবেশের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ করার নির্দেশ দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমাদের কেউ ঘরে প্রবেশের সময় এবং আহার গ্রহণের সময় দোয়া পড়ে, তখন শয়তান বলে, হায় আমার এই ঘরে আজ খাবার নেই, আমার রাত্রি যাপনও নেই। আর যখন ঘরে প্রবেশের সময় দোয়া না পড়ে, তখন শয়তান বলে, যাক তোমাদের ঘরে রাত্রি যাপনের সুযোগ পেলাম। আর আহার করার সময় দোয়া না পড়লে শয়তান বলে, আজ তোমাদের ঘরে রাত্রি যাপনের সুযোগ পেলাম, আহার করারও সুযোগ পেলাম। এই হাদিসে নির্দিষ্ট কোনো দোয়ার কথা বলা হয়নি, তাই হাদিসসমূহে বর্ণিত কোনো দোয়া পড়লেই হবে। আর ঘরে প্রবেশের সময় পরিবারের লোকদের সালাম দিতে হবে, কেননা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তিনি ছোট বাচ্চা ও নারীদের সালাম দিতেন। তাই সবারই উচিত তার স্ত্রী ও সন্তানদের সালাম দেয়া। সালামের মাধ্যমে তাদের মধ্যে মিল মহব্বত পয়দা হবে। সালাম মহব্বত বৃদ্ধি পাওয়ার একটি উত্তম পন্থা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে জাইনাব রাদিয়াল্লাহু আনহার বিয়ের সময়কার ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, সেদিন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের দিকে চললেন, প্রবেশের সময় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাবে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর জিজ্ঞাসা করলেন, আপনি কেমন স্ত্রী পেলেন? আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুন। এভাবে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একের পর এক প্রত্যেক স্ত্রীর ঘরে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মতো প্রত্যেককে সালাম দিলেন, আর প্রত্যেকে রাসূলের জবাব দিলেন। এরপর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে আচরণ, ভালোবাসার ও সম্মানের, স্নেহ ও মমতার। ঘুমাবার ব্যাপারে নির্দেশনা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় ডান কাত হয়ে ঘুমাতেন, তারপর এই দোয়া পড়তেন, রব্বি কিনি আদাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন এবং ঘুমানোর জন্য কোথাও অবতরণ করতেন, তখন ডান কাত হয়ে বিছানায় শয়ন করতেন, আর যখন সুবহে সাদিকে কিছুক্ষণ পূর্বে অবতরণ করতেন, তখন বাহু খাড়া করে তার হাতের তালুর উপর মাথা রেখে শয়ন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ বিছানায় শয়ন করতে যাবে, সে যেন শোবার পূর্বে চাদরের ভেতরের অংশ দিয়ে বিছানা ঝেড়ে নেয়, কারণ সে জানে না তার অনুপস্থিতিতে বিছানা কী অবস্থায় ছিল। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় শয়ন করতেন, তখন গালের নিচে হাত রেখে ঘুমাতেন আর এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমউতু ওয়া আহিয়া। আর যখন ঘুম থেকে জাগ্রত হতেন, তখন পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন, আর তার দিকেই সবার পুনরুত্থান। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা মন মতো অন্য কোনো দোয়া করবে, ওই সময় যে দোয়া করা হবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আর যদি কেউ অজু করে এবং নামাজ আদায় করে, তার নামাজ কবুল করা হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, নিশ্চয় খেয়াল করেছেন, প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু না কিছু নির্দেশনা দিয়ে গেছেন। তাই আমাদের উচিত তাকে পরিপূর্ণ অনুসরণ করার যথাসাধ্য চেষ্টা করা, কারণ তাকে অনুসরণ করার মাধ্যমেই রয়েছে আল্লাহর প্রতি আনুগত্য। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।